ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ১০:৩০। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি। আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর টেলিফোন বার্তা।
চট্টগ্রামে অভিযান চালিয়ে শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত আফরুল্লাহ বাংলাদেশের তিনজন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কুস্তিতে ব্রোঞ্জের পর ব্যাডমিন্টনে সোনা বা রূপোর পদকের আশায় ভারত।
বিশ্ব মানবতা দিবস উপলক্ষে জাতিসংঘের মানব উন্নয়ন বিষয়ক পরিচালক ডক্টর সেলিম জাহানের সাক্ষাৎকার।
আমরা যদি এমন একটি বিশ্ব চাই যেখানে অভিন্ন মানবতা নিয়ে আমরা বসবাস করতে পারি, তাহলে পরে আমরা এই সংঘাত, এই সহিংসতা আমাদেরকে একদিকে দূর করতে হবে।
তবে সবকিছুর আগেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছে তাহিরা কিবরিয়া। ইরানে যে আমেরিকান বন্দী রয়েছে তাদের মুক্তির নিশ্চয়তা হিসেবে যুক্তরাষ্ট্র তেহরানকে $40 কোটি নগদ অর্থ দিয়েছে, এই খবর বৃহস্পতিবার প্রকাশিত হবার পরে রিপাবলিকান দল ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করেছে। হাউস স্পিকার পল রায়ন এক বিবৃতি প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে জানুয়ারি মাস থেকে প্রেসিডেন্ট ওবামা এবং তার প্রশাসন আমেরিকান বাসীকে ভুল ধারণা দিয়েছে। প্রেসিডেন্টকে তার কাজের জন্য এবং তিনি যে নজির স্থাপন করেছেন সে বিষয়ে তাকে আমেরিকার জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই বলে আসছে যে মুক্তিপণ হিসেবে ওই অর্থ দেওয়া হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী মুক্তিপণ একেবারেই নিষিদ্ধ। আমেরিকান জনগণকে জিম্মি করে মুক্তিপণ দাবি করুক, সেটা যুক্তরাষ্ট্র উৎসাহিত করে না। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযানের চেয়ারম্যান পল ম্যানাফোর্ট পদত্যাগ করেছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা ঘোষণা করেন। ট্রাম্পের প্রচার অভিযানের সিইও হিসেবে ব্রাইটবার্টের নির্বাহী চেয়ারম্যান স্টিভ ব্যানেনের নাম ঘোষণা করা হয় এবং রাজনৈতিক জনমত যাচাইকারীর পদ থেকে ক্যালিয়ান কনওয়েকে ট্রাম্পের নির্বাচনী ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী সমীক্ষাগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ায় রিপাবলিকান দল গভীরভাবে চিন্তিত, তবে আশা করা হচ্ছে যে ট্রাম্পের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এই পরিবর্তন সহায়ক হবে। ওদিকে বৃহস্পতিবার ট্রাম্প এক বিরল স্বীকারোক্তি করলেন। প্রচার অভিযানের সময় তিনি যে ঠোঁটকাটা এবং অপমানকর সব মন্তব্য করেছেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। বাংলাদেশের পুলিশ চট্টগ্রাম, ঢাকা ও ঝিনাইদহ থেকে সন্দেহজনক জঙ্গি ২৪ জনকে গ্রেপ্তার করেছে। আর এরা আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির এবং জামাত ও ইসলামী ছাত্র শিবিরের সদস্য বলে পুলিশ জানিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
চট্টগ্রামে অভিযান চালিয়ে শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত আফরুল্লাহ বাংলা টিমের তিনজন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে গ্রেপ্তারকৃত তিনজনই বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র ছিলেন, বর্তমানে তারা জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্ট। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে তারা আনসারুল্লাহর ঊর্ধ্বতন নেতাদের সাথে বৈঠকের কথা জানিয়েছে। এদিকে ঢাকায় বাড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিযান চালিয়ে ১৮ জন জামাত এবং ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে বসে নাশক পরিকল্পনা করছিল। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শান্তিনাহান নিজামী ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। পুলিশ ঝিনাইদহের একজন কলেজ শিক্ষক এবং ঢাকায় দুজন ছাত্রকে হিন্দু তাহারির সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছে। ঢাকায় গ্রেপ্তারকৃত একজন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপরজন ঢাকা কলেজের ছাত্র। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নেপাল থেকে বিদ্যুৎ সুবিধা প্রাপ্তির জন্য ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে একটি চুক্তির লক্ষ্যে আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এ সম্পর্কে আমির খসরুর আরেকটি রিপোর্ট।
প্রথমে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের চেষ্টা চলছে দুই দেশের মধ্যে। আর এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা গেলে দুই দেশের মধ্যে বিশেষজ্ঞ এবং কর্মকর্তা পর্যায়ে একটি যৌথ সমীক্ষা দল গঠিত হবে, যারা নেপাল থেকে বাংলাদেশে কিভাবে বিদ্যুৎ নেওয়া যায় তার সম্ভাব্যতা যাচাই এবং পর্যালোচনা করবে। 2014 সালে স্বাক্ষরিত জ্বালানি এবং বিদ্যুৎ সহযোগিতা সংক্রান্ত সার চুক্তির আওতায় ঢাকা এবং কাঠমান্ডু চুক্তি স্বাক্ষরিত হবে। আর 2014 সাল থেকেই দেশ দুটো দ্বিপাক্ষিক বিদ্যুৎ চুক্তি নিয়ে আলোচনা করছে।
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো সদস্য এই অভিযোগ উত্থাপন করলে তার জবাবে বিএনপির মহাসচিব আজ ঢাকায় এই অভিযোগ নাকচ করে দেন। ঢাকার অপর আরেক সংবাদদাতা জহুরুল আলম এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ঐতিহাসিক সত্য হচ্ছে আওয়ামী লীগই শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল।
মুজিবুর রহমান সাহেব হত্যার জন্য তিনি কাউকে গ্যারান্টি সুষ্ঠুভাবে তদন্ত করা হয় তাদের নেতারা এই জড়িত, আর শেখ মুজিবুর রহমান কখনই এই ধরনের কোন রাজনীতি করেননি।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল বলে উল্লেখ করে বলেন, যত মিথ্যাচারই করা হোক না কেন ইতিহাসের সত্যকে উল্টানো যাবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের 17 জেমস ফিগান রিও অলিম্পিকে ছিনতাই কেলেঙ্কারির নিষ্পত্তির অংশ হিসেবে ব্রাজিলকে প্রায় $11,000 অর্থ প্রদানে রাজি হওয়ার পর তাকে আমেরিকায় ফিরে আসার অনুমতি দেওয়া হয়। শুক্রবার ফিগানের আইনজীবী ব্রাজিল সরকার ও রিও আইনজীবীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে তিনি একথা ঘোষণা করেন। আরও 3 জন আমেরিকান সাঁতারু যারা ছিনতাই সম্পর্কে ভুয়া রিপোর্ট করেছিল তারা ইতিমধ্যেই আমেরিকায় ফিরে এসেছে। ব্রাজিলিয়ান পুলিশ জানিয়েছিলেন, বন্দুকের মুখে আমেরিকান সাঁতারুদের ছিনতাই হওয়ার বানোয়ার যে রিপোর্ট সাঁতারুরা পেশ করেছিল তার প্রেক্ষিতেই পুলিশ তাদের বিরুদ্ধে ভাঙচুর এবং ভুয়া সাক্ষ্য দেওয়ার অভিযোগ দায়ের করবে। সাঁতারু রায়ান লকটি, জ্যাক কঙ্গার, গানার বান্স এবং ফিগান পুলিশকে জানায় রবিবার ভোরে পার্টি শেষে রিও অলিম্পিক ভিলেজে ফিরে আসার পথে বন্দুকের মুখে তারা ছিনতাই হয়। তবে বুধবার কঙ্গার এবং বান্স কে যুক্তরাষ্ট্রে ফেরার সময় বিমানবন্দরে আটক করা হয়। তবে বৃহস্পতিবার ওই দুই সাঁতারু আমেরিকায় ফিরে এসেছেন। আমেরিকার অলিম্পিক কমিটি ব্রাজিলের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিকে ভারতের মহিলা কুস্তিগীর সাক্ষী মালিকের অপ্রত্যাশিতভাবে একটি ব্রোঞ্জ পদক লাভ এবং ব্যাডমিন্টন খেলায় ভিপি সিন্ধুর একটি রৌপ্য পদক পাওয়ার পর ভারতবাসীরা আবারও তাদের খেলোয়াড়দের সম্পর্কে উৎসাহিত হয়ে উঠেছেন। এ সম্পর্কে আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
125 কোটি মানুষের দেশ ভারত রিও অলিম্পিক্সের পদক তালিকায় অনেক নিচে 70তম স্থানে, এ পর্যন্ত হাতে একটিমাত্র ব্রোঞ্জ মেডেল। মেয়েদের ব্যাডমিন্টনের ফাইনালে শুক্রবার রাতেই জানা যাবে ভারতের মেয়ে পিভি সিন্ধু ঘরে সোনা আনবেন নাকি রূপো। 2012 লন্ডন অলিম্পিক্সে ভারতের সংগ্রহ ছিল 6টি পদক, 2টি রূপো, 4টি ব্রোঞ্জ। প্রত্যাশা ছিল রিওতে ভারতের ফল অনেক ভালো হবে। পরপর ব্যর্থতার মধ্যে আরও বড় ধাক্কা হল কুস্তিগীর নরসিং যাদবের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ অলিম্পিক কর্তৃপক্ষ মেনে নেওয়ায় তিনি এখন প্রতিযোগিতার বাইরে। এই সর্বব্যাপী হতাশার মধ্যে মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক অপ্রত্যাশিতভাবেই ব্রোঞ্জ জিতে নিয়েছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হেইটিতে 2010 সালের পর এই প্রথমবারের মতো যে কলেরা রোগ মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে তার পেছনে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী যে দায়ী সেটা তারা স্বীকার করে নিয়েছে। ক্যারিবীয় অঞ্চলের দেশটিতে কলেরা মহামারীতে প্রায় 10,000 মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এবং আরও হাজার হাজার মানুষ ওই রোগে আক্রান্ত হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেন, হেইটিতে কলেরা যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে তার রোধে জাতিসংঘের আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, তবে আগামী দুমাস বা তারও কম সময়ের মধ্যে এই সংকট সমাধানে জাতিসংঘ উল্লেখযোগ্য নতুন সব পদক্ষেপ গ্রহণ করবে। কলেরা রোগ ছড়ানোর কারণ হিসেবে হেইটি জাতিসংঘের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছে, তবে জাতিসংঘের দাবি কূটনৈতিক সমাজও এর জন্য কিছুটা দায়ী। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। আজ 19 সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস পালন করা হচ্ছে। এবারের থিম হচ্ছে অভিন্ন মানবতা, ওয়ান হিউম্যানিটি। বিভাজিত বিভ্রান্ত এই বিশ্বে মানবতাবোধের অবস্থান নিয়ে কিছুক্ষণ আগে নিউ ইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদনের পরিচালক ডক্টর সেলিম জাহানের সঙ্গে কথা বলছিলাম টেলিফোনে। ডক্টর সেলিম জাহান, আজ বিশ্ব মানবতা দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন মানুষের দুঃখ দুর্দশা দূর করার ব্যাপারে উদ্যোগী এবং সক্রিয় হবার প্রয়োজনতার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিষয়টি একটু ব্যাখ্যা করে বলবেন কি?
আমার মনে হয় যে আমরা আজকে যে বিশ্বে বসবাস করছি সেখানে বিশ্বের বিভিন্ন অংশে শুধু শান্তি আছে এটা আমরা বলবো না, সেখানে সংঘাত আছে, সহিংসতা আছে, সেখানে মানুষ মানুষের উপরে অত্যাচার করছে। সুতরাং আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণ চাই এবং আমরা যদি এমন একটি বিশ্ব চাই যেখানে অভিন্ন মানবতা নিয়ে আমরা বসবাস করতে পারি, তাহলে পরে আমরা এই সংঘাত, এই সহিংসতা আমাদেরকে একদিকে দূর করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে মানুষ তার জীবনের যে ঝুঁকি, মানুষ তার সহিংসতার যে ঝুঁকি, সেটি যেন আর বোধ না করে। তো একটা নিরাপত্তা বোধ, একটা শান্তিপূর্ণ বিশ্ব, সেটাই হচ্ছে এবারের বিশ্ব মানবিকতা দিবসের মূল লক্ষ্য।
বিশ্ব মানবতা দিবসের আরেকটি দিক হচ্ছে মানবিক ত্রাণ কর্মীরা যে প্রচণ্ড ঝুঁকির মধ্যে কাজ করছেন, সেখানে তাদের নিরাপত্তা সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তার নিশ্চয়তা আসলে কে দেবে?
এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি দুটো দিক থেকে বলতে চাই। একটি, আপনি প্রথমেই বলেছেন যে ত্রাণকর্মীরা ঝুঁকির মধ্যে কাজ করছেন এবং সেই ঝুঁকিটা যে কত বড় সেটা কিন্তু অনেক সময় আমরা জানি না। গত 11 বছরে প্রায় 1000 ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন, 3000-এরও বেশি ত্রাণকর্মীকে সহিংসতার হুমকির সম্মুখীন হতে হয়েছে। সুতরাং এই বিষয়টি যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আপনার প্রশ্নের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটাতে বলতে হবে যে এই ত্রাণকর্মীদের নিশ্চয়তা প্রথমেই দেবে যে সমস্ত রাষ্ট্রগুলো এই সংঘাত, এই সহিংসতার সঙ্গে জড়িত। ত্রাণকর্মীরা এই সহিংসতামূলক সংঘাতপূর্ণ জায়গায় কাজ করছেন এবং তার জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকেই দিতে হবে। সেখানে যদি কোনো আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হয়, যদি জাতিসংঘের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেই সাহায্য নিশ্চয়ই তাদেরকে দেওয়া হবে। কিন্তু তাদেরকে নিশ্চিত করতে হবে যে ত্রাণকর্মীরা কোনো ঝুঁকি না নিয়ে নিরাপদভাবে তাদের ত্রাণ কার্য চালিয়ে যেতে পারেন।
যেমনটি আপনি গোড়াতে বলছিলেন অভিন্ন মানব সমাজের কথা, মানবতা বোধের ব্যাপারটি, তো এবারে বিশ্ব মানবতা দিবসেরও মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওয়ান হিউম্যানিটি। অথচ বর্তমানে আমরা এমন একটি বিশ্বে বসবাস করছি যখন মানুষে মানুষে বিভাজনটা যেন ক্রমশই বাড়ছে। এই সংকট থেকে কিভাবে উত্তরণ সম্ভব?
মানুষে মানুষে যে বিভাজনের কথাটি আপনি বলছেন সেটি বাড়ছে আমার মনে হয় যে দুটো কারণে। একটি কারণ হচ্ছে যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে অসমতা সেটা বিভিন্নভাবে বাড়ছে, প্রায় প্রত্যেক সমাজেই বাড়ছে, প্রত্যেক রাষ্ট্রেই বাড়ছে এবং বৈশ্বিক দিক থেকেও বাড়ছে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে আমরা যারা মানব সমাজের অংশ আমাদের প্রত্যেকেরই নানাবিধ সত্তা রয়েছে, কিন্তু আমরা যেন ক্রমশই আমাদের একটি একক সত্তাকে আমরা বেছে নিচ্ছি এবং সেই একক সত্তার সঙ্গে যদি অন্য কারো সত্তার মিল আমরা খুঁজে না পাই সেখানেই কিন্তু আমরা সহিংস হচ্ছি, সেখানেই আমরা অসহিষ্ণু হচ্ছি এবং সেখানেই কিন্তু আমরা সংঘাতের পথটি বেছে নিচ্ছি। তো এটা থেকে উত্তরণের আমাদের, আমার মনে হয় যে উপায় হচ্ছে যে আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে আমরা যদিও মানব সমাজের অংশ, আমাদের বিভিন্ন সত্তা আছে। আমরা কেউ পুরুষ, কেউ নারী, কেউ এক দেশের বাসিন্দা, কেউ অন্য দেশের বাসিন্দা, আমাদের গাত্রবর্ণ বিভিন্ন রকমের। তো এই বিভিন্ন বহুল সত্তাকে, বহুবিধ সত্তাকে যদি আমরা মেনে নেই, তাহলে পরে আমরা বলতে পারবো যে আমরা অভিন্ন একটি মানব সমাজের অংশ। তো সেই বোধ, সেই সংস্কৃতি, সেই শিক্ষাটিকে আমাদের বিস্তার করতে হবে, এবং তাহলে পরে আমার মনে হয় যে একদিকের বিভাজন কমে আসবে। আর অন্যদিকে যে অসমতার কথা আমি বললাম, সেই অসমতাকে আমাদের দূর করার জন্য প্রয়াসী হতে হবে। সেটা জাতীয়ভাবে হতে হবে, আন্তর্জাতিকভাবে হতে হবে। এই অসমতা যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে পরে কিন্তু যে সংঘাতের কথা আমি উল্লেখ করেছি, সেটাকেও আমরা কমিয়ে নিয়ে আসতে পারব।
আপনি যে অসমতার প্রশ্নটি উত্থাপন করলেন, তার সঙ্গে সম্পৃক্ত রয়েছে মানব সম্পদ উন্নয়নের প্রশ্নটিও। আপনি এই মানব সম্পদ উন্নয়ন প্রতিবেদনের পরিচালক হিসেবে এই ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কি বলে মনে করেন?
আমার মনে হয় যে মানব সম্পদ উন্নয়নের প্রথম প্রতিবন্ধকতা যেটা হচ্ছে যে আমরা আসলে মানব সম্পদ উন্নয়নের জন্য যতখানি গুরুত্ব দেয়া দরকার সেটা আমরা দিচ্ছি না। আমরা বহু ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জনের জন্য গুরুত্ব দিচ্ছি, প্রবৃদ্ধি বাড়ানোর জন্য গুরুত্ব দিচ্ছি, কিন্তু সেই প্রবৃদ্ধির স্বরূপ কী, কার জন্য প্রবৃদ্ধি, কীভাবে প্রবৃদ্ধি আমরা বাড়াবো, সেটার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি না। দ্বিতীয়ত, মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রেও আমরা একটা অসমতা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থায় একটা বিভাজন আছে। সেখানে কেউ কেউ ভালো শিক্ষা পাচ্ছেন, সুশিক্ষা পাচ্ছেন, কেউ কেউ যে শিক্ষা পাচ্ছেন সেটা ঠিক আমরা সুশিক্ষার পর্যায়ে ধরতে পারি না। সুতরাং সেই অসমতাকে আমাদের দূর করতে হবে। তৃতীয়ত, আমার মনে হয় যে আমাদের সুযোগের ক্ষেত্রেও একটা সমতা সৃষ্টি করতে হবে। কারণ মানব সম্পদ যদি আমরা উন্নত করি, তাহলে পরে আমাদেরকে সেইভাবে সমভাবে সবাইকে সুযোগ দিতে হবে। সেই সুযোগ কর্মসংস্থানের সুযোগ, সেই সুযোগ নতুন কিছু করার সুযোগ, সেই সুযোগ সৃষ্টিশীলতার সুযোগ। তো এইভাবে যদি আমরা মানব সম্পদ উন্নয়নকে একটা সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে পারি, যেটা থেকে প্রত্যেকেই সুফল ভোগ করবেন, তাহলে পরে আমরা দেখতে পারবো যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, আমাদের শিক্ষা আমাদের মনকে আলোকিত করবে, এবং সেই দিক থেকে আমরা হয়তো একটি একক মানবতা সম্পন্ন সমাজ এবং অভিন্ন মানবতা সম্পন্ন সমাজের দিকে এগিয়ে যেতে পারব।
ডক্টর সেলিম জাহান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন নুসরা ফ্রন্ট সম্প্রতি নাম বদলে জাবাত ফতে আল শাম বা JFS নামে আত্মপ্রকাশ করেছে। অধুনালুপ্ত সিরীয় বিদ্রোহী গোষ্ঠী নুসরা ফ্রন্টের একজন মুখপাত্র তাদের সংগঠনের নতুন নামকরণের কারণ ব্যাখ্যা করেছেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
আলেপ্পোতে এক ব্রিটিশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করা হয়েছে আসাদের সরকার উৎখাতে যুদ্ধরত সকল উপদল ও ফ্রন্টগুলোকে একই পতাকা তলে আনা তাদের একমাত্র উদ্দেশ্য। এছাড়া তাদের আরেকটি উদ্দেশ্য হলো IS এবং আল কায়দা থেকে নিজেদের দূরে সরিয়ে পশ্চিমা গণমাধ্যমের সহানুভূতি আদায়ে সচেষ্ট হওয়া। উল্লেখ্য যে গত 29 জুলাই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন নুসরা ফ্রন্টের নাম বদলে তারা জাবাত ফাতে আল শাম বা JFS নামে আত্মপ্রকাশ করে। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরানের মতো দেশ বলছে তাদের এই নাম পরিবর্তনের পরেও তার আগের মনোভাবের কোনো পরিবর্তন হবে না, কারণ তারা সন্ত্রাসবাদী মতাদর্শ ও ধ্যান ধারণা পরিহার করেনি। শেখ মুস্তফা মোহাম্মদ নামের এই JFS মুখপাত্র, যিনি অস্ট্রেলিয়ার সিডনিতে শিক্ষা ও বিজ্ঞানে দুবার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, মধ্য 30-এর এই যুবকের মূল কাজ হবে পশ্চিমা মিডিয়ার সঙ্গে অবিরাম সংলাপ করা। কাই টিভি তাই তাকে JFS এর মোতায়েন করা সব থেকে শক্তিশালী অস্ত্র হিসাবে বর্ণনা করেছে। কাই টিভির অ্যালেক্স ট্রপোর্ট আলেপ্পো থেকে জানিয়েছেন আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে JFS, এর মাধ্যমে কয়েক ডজন বিদ্রোহী গ্রুপকে একত্রিত করার পরিবেশ তৈরি করেছে। 2 সপ্তাহ না পেরুতেই আলেপ্পোর অবরোধ দুর্বল করে তারা তাদের প্রভাব রণক্ষেত্রে পরিণত করতে সক্ষম হয়েছে। প্রতিভুর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার বিজ্ঞান প্রসঙ্গ। প্রতিবন্ধীদের জন্য নতুন প্রযুক্তির হুইল চেয়ার নিয়ে গবেষণা করছে কম্পিউটার বিজ্ঞানীদের একটি দল। ভয়েস অফ আমেরিকার টড গ্রোশেন্স রিপোর্ট পরিবেশন করছেন সাবরিনা চৌধুরী।
বিশ্বের জনসংখ্যার এক বিশেষ অংশ পঙ্গুত্বের কারণে অথবা প্রতিবন্ধী হবার কারণে হুইল চেয়ারে চলাফেরা করেন। বলাই বাহুল্য এ জীবন বেশ কষ্টের। কম্পিউটার বিজ্ঞানী ভ্যালেরি স্পিরিডোনভ, যিনি নিজেই একজন প্রতিবন্ধী এবং হুইল চেয়ারে চলাফেরা করেন, তিনি হুইল চেয়ারে এমন এক প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন যা প্রতিবন্ধীদের হুইল চেয়ারে চলাফেরা আরেকটু সহজ করে তুলবে। তিনি বললেন,
There are many people in the world who have wasted muscles like me. Wheelchair controllers for many are difficult to use because their hands don't have enough plasticity.
তার কথায় হুইল চেয়ার ব্যবহার করেন এমন অনেকেরই হাতের মাংসপেশির ওপর চাপ পড়ে। যদিও আজকাল যন্ত্রের সাহায্যে চলে অনেক হুইল চেয়ার, তারপরেও হাত দিয়েই তা চালাতে হয়। স্পিরিডোনভ তাই নতুন প্রযুক্তির কম্পিউটার এবং সেন্সর প্রযুক্তিকে একসঙ্গে করে এবং সেই সাথে স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে হুইল চেয়ারে সংযুক্ত করা নিয়ে গবেষণা করছেন। স্পিরিডোনভ আরও বললেন,
We combine this with a smartphone app which gives an opportunity to control a wheelchair by voice command. So a person who can hardly move will be able to use our very visible, bright, colorful...
স্মার্টফোনে এই অ্যাপ সফটওয়্যারের মাধ্যমে ভয়েস কমান্ড দিলে, অর্থাৎ কণ্ঠস্বরের আওয়াজে হুইল চেয়ারকে নিয়ন্ত্রণ করা যায়। যন্ত্রটি প্রথমে আশেপাশের পরিবেশ অথবা কোনো কক্ষের আশেপাশের কাঠামো স্ক্যান করে নিয়ে একটি ম্যাপ তৈরি করে এবং তা মেমোরিতে সংরক্ষণ করে রাখে। তাতে করে একজন প্রতিবন্ধীর ঘরের প্রতিটি কক্ষের ম্যাপ সেখানে সংরক্ষিত থাকে। তাই যখন একজন হুইল চেয়ার ব্যবহারকারী নির্দেশ দেয় রান্নাঘরে, খাবার ঘরে অথবা শোবার ঘরে যাবার জন্য, তখন হুইল চেয়ার নিজ থেকে সেখানে তাকে নিয়ে যায়। তাই এই হুইল চেয়ারকে বলা হচ্ছে অটো পাইলট হুইল চেয়ার।
বাজনা শুনেই বুঝতে পাচ্ছেন এবার বিশ্ব অলিম্পিক সমাচার। পরিবেশন করছেন রোকেয়া হায়দার।
অলিম্পিক সমাচার আজকে ভারত দিয়ে শুরু করা যাক, কারণ ভারতের শেষকালে সেই দুঃখ ঘুচেছে ব্রোঞ্জ এবং রৌপ্য পদক নিয়ে। দুই কন্যা ভারতের, হরিয়ানা আর হায়দ্রাবাদ। টেলিফোনের অপর প্রান্তে কলকাতায় রয়েছেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত, এই মুহূর্তে কি ভাবছেন?
নিঃসন্দেহে ভারতের দুই মহিলা ক্রীড়াবিদ যেভাবে পদক এনে দিয়েছেন তা একটি উল্লেখযোগ্য, এবং বলা হচ্ছে যে ভারতের কন্যাশ্রী অর্থাৎ কন্যারাই আজকে শ্রীবৃদ্ধি করছেন ভারতের। এ বিষয়ে বলে দেবার কোন অপেক্ষা রাখে না। সাক্ষী মালিক কুস্তিতে যে অসাধারণ ভূমিকাটি নিয়েছেন তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য, এবং সাক্ষী তিনি যে ব্রোঞ্জ পদক জিতেছেন টেকনিক্যালি পয়েন্টে নক আউট করে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রোহতকের মেয়ে তাকে একদিন কুস্তি করতে দেয়া হবে না বলে সেখানকার গ্রামবাসীরা বিদ্রোহ দেখিয়েছিলেন, তারাই আজকে তাকে সাদরে বরণ করছে, এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। পিভি সিন্ধু অত্যন্ত লড়াই করে তিনি কিন্তু পরাজিত হয়েছেন ফাইনালে, এবং তার লড়াইটিকে কুর্নিশ জানাচ্ছেন সবাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে চলচ্চিত্র তারকারাও টুইট করে তাকে অভিনন্দন জানাচ্ছেন।
হ্যাঁ
বলুন
না, আমি বললাম যে দুর্দান্ত খেলেছে সিন্ধু, কিন্তু তার দুই কন্যাকে আমরা যে মানে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, তার মধ্যে একটি জিনিস হয় যে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও কিন্তু তারা এগিয়ে গেছে। এবং ব্যাডমিন্টনে যতটা না প্রতিবন্ধকতা ছিল, আমরা তো জানি রেসলিংয়ে মানে একজন মেয়ে যাচ্ছে, ছেলেবেলা থেকে খেলছে, সে দৌড়ঝাঁপে অংশ নিচ্ছে, ছুটছে হরিয়ানার একটি গ্রাম থেকে, এবং তার বাবা মা পরিবার তাকে সমর্থন দিয়েছে, কিন্তু তাদেরও সাধুবাদ জানাতে হয়।
নিঃসন্দেহে তাই, কারণ সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে ভারতীয় যা পরিকাঠামো, ভারতীয় যে সমাজের অবস্থা, সেখানে একটি মেয়ে কুস্তিদের ছেলেদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে কুস্তির অনুশীলন করেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। সেই কারণে মেয়েদের এই জয়টাকে উইমেন এম্পাওয়ারমেন্টের জয় বলা হচ্ছে, এবং একই সঙ্গে ভারতীয় মহিলারা যে এগিয়ে যাচ্ছেন তার দ্যোতক হিসেবে এটি চিহ্নিত হচ্ছে। সুতরাং এটি অত্যন্ত একটা গর্বের মুহূর্ত, গর্বিত করার মতো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইভেন্টে দুজনেই কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছেন।
তবে ভারতের একটু একটা জিনিস লক্ষণীয় যে ভারতে এই এত 100 কোটি মানুষ শুধু ক্রিকেট নিয়ে মেতে থাকে, ফুটবলেও কিন্তু তারা সেইভাবে এগিয়ে আসছে না, এবং অন্যান্য খেলার ক্ষেত্রে কিন্তু সরকারি বলুন বেসরকারি পর্যায়ে সেখানে বিনিয়োগ করা হচ্ছে না, কেন?
নিঃসন্দেহে তাই, এটি একটি খুব দুর্ভাগ্যজনক যে তেলা মাথায় তেল দেবার জন্য সবাই থাকেন এবং দেখা যাচ্ছে যেখানে জনসমর্থন রয়েছে সেখানেই স্পন্সররা ঝুঁকছেন। যদি আজকে জিমন্যাস্টিক্সে অথবা যদি দেখা যায় যে ব্যাডমিন্টনে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে, সমর্থকদের একটা বেস তৈরি হচ্ছে, তাহলেই সেক্ষেত্রে স্পন্সররা কিন্তু এগিয়ে আসবেন। সাইনা নেহওয়াল, এই পিভি সিন্ধু, এরা ব্যক্তিগত স্পন্সর পেতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে খেলার প্রতি কোনো উন্নয়ন হচ্ছে না এবং সামগ্রিক স্পন্সরের খুব অভাব। ব্যক্তিগত ক্রীড়াবিদ যারা নিজেদের নৈপুণ্য উজ্জ্বল হচ্ছেন তাদের জন্য স্পন্সর আছে, ক্রিকেট ছাড়া অন্য খেলায় স্পন্সরের অভাব, এমনকি ফুটবলও ঢুকছে বেশ কিছু বড় ক্লাব, তারা কিন্তু ইতিমধ্যে ঝাঁপ বন্ধ করে দিয়েছে। সুতরাং আপনি যিনি বলেছেন একদম সঠিক যে ভারতের স্পন্সরশিপের বড় অভাব ব্যক্তিগত ক্ষেত্রে থাকলেও দলগত ক্ষেত্রে নেই বললেই চলে।
আর সবশেষে রিও অলিম্পিকের সব থেকে দুঃখজনক ঘটনা কেলেঙ্কারির ঘটনা। যুক্তরাষ্ট্রের সাঁতারুরা মানে এই কেলেঙ্কারির মূল কেন্দ্র এবং সেটা সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কি, সেখানে আপনাদের ওখানে সাংবাদিকরা কি মনে করছেন, কি আলোচনা করছেন, বিশেষ করে লকটেকে নিয়ে, সোনা জেতার পরেও এই কেলেঙ্কারি?
একেবারেই তাই, এবং এই পারফরমেন্স এনহ্যান্স ড্রাগ নিয়ে সোনা জেতার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আপনার সঙ্গে রোকেয়া অলিম্পিক শুরুর মুহূর্তে আমরা আলোচনা করছিলাম ডোপিং নিয়ে, সেই সময় আমাদের মনে হয়েছিল ডোপিং এবারে অলিম্পিকে একটি বড় ভূমিকা নিতে পারে। কেউ কেউ বলছেন তারা অজান্তে এই পারফরমেন্স এনহ্যান্স ড্রাগ নিয়েছেন, যে তারা কেউ কোচি বাচ্চা নন অথবা কেলেঙ্কারি এবং অলিম্পিককে ডোপিং মুক্ত করার জন্য আরো কঠোরতার প্রয়োজন রয়েছে।
তাই জয়ন্ত, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অলিম্পিক সমাচার এ পর্যন্তই।
অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্বে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ইরানে যে আমেরিকান বন্দী রয়েছে তাদের মুক্তির নিশ্চয়তা হিসেবে যুক্তরাষ্ট্র তেহরানকে $40 কোটি নগদ অর্থ দিয়েছে। এই খবর বৃহস্পতিবার প্রকাশিত হবার পরে রিপাবলিকান দল ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করেছে। হাউস স্পিকার পল রায়ান এক বিবৃতি প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে জানুয়ারি মাস থেকে প্রেসিডেন্ট ওবামা এবং তার প্রশাসন আমেরিকাবাসীকে ভুল ধারণা দিয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে আইএস এর মতো জঙ্গি সংগঠন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তাদের দলে লোক ভেড়াচ্ছে, আর তা প্রতিরোধের জন্যই ভারতে সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে। এ সম্পর্কে আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
তাদের কর্মসূচি থেকে শুরু করে নির্দেশ সবকিছুই যাচ্ছে এই সমস্ত সাইটের মাধ্যমে, যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। এবার তাদের গতিবিধি ও কার্যকলাপের উপর নজরদারি চালাতে আলাদা সাইবার ক্রাইম ইউনিট গড়ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর ধাঁচেই এই ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্বের 140টি বড় শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম, অর্থাৎ বসবাসযোগ্য নয় এমন শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম ঢাকা থেকে।
তবে বৈশ্বিক বাসোপযোগী সূচক 2016 আগের চেয়ে 2 ধাপ এগিয়েছে ঢাকা। আগের বছর ঢাকার অবস্থান 139। বিশ্বের 140টি নগরীর মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগরী দ্বিতীয়বারের মতো বসবাসযোগ্য শহরের তালিকায় সে অবস্থান করছে। সূচক অনুযায়ী অস্ট্রিয়ার ভিয়েনা নগরী দ্বিতীয় অবস্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক নগরী 140টি শহরের একদম তলমিতে অবস্থান করছে। জহুরুল আলম, আমেরিকা, ঢাকা।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযানের চেয়ারম্যান পল ম্যানফোর্ড পদত্যাগ করেছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ট্রাম্প এক বিরল স্বীকারোক্তি করলেন, প্রচার অভিযানের সময় তিনি যে ঠোঁট কাটায় এবং অপমানকর সব মন্তব্য করেছেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। হেইটিতে 2010 সালের পর এই প্রথমবারের মতো যে কলেরা রোগ মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে তার পেছনে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী দায়ী, সে কথা তারা স্বীকার করেছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রুইকেমস। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিসা আহমেদ। সবাইকে শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.